ধন্যবাদ সাবরিনা চৌধুরী। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের সাপ্তাহিক অনুষ্ঠান আলাপনে। আর বিষয়টি জানেন, আপনারা শুনলেন যে আজকের বিষয় হচ্ছে তুরস্কে কুর্দি বিরোধী অভিযান, এবং এতে আসলে যুক্তরাষ্ট্রের নয়, সারা বিশ্বেরই উপর যে প্রভাব পড়েছে সেটি নিয়ে আলোচনা আমরা করতে চাই, যুক্তরাষ্ট্র তো বটেই। আমাদের সঙ্গে আলোচনার জন্য তিনজন বিজ্ঞ আলোচক ইতিমধ্যে যুক্ত হয়েছেন। নিউ ইয়র্ক থেকে সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ, এবং জর্জিয়া থেকে ডক্টর সিরাজুল ইসলাম ভুইয়া, তিনি সাভানা স্টেট ইউনিভার্সিটির জার্নালিজমের প্রফেসর, এবং ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, আমেরিকান ইউনিভার্সিটির প্রফেসর অফ ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড সিকিউরিটি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
ধন্যবাদ।
আমরা ইতিমধ্যে জানি 9 অক্টোবর থেকে সিরিয়ার কুর্দি অঞ্চলে মোটামুটি হামলা চালিয়েছে তুরস্ক, এবং এটার প্রভাব প্রতিক্রিয়া পুরো বিশ্বজুড়ে পড়তে শুরু করেছে, বিশেষ করে আমেরিকা এবং ইউরোপে, বিশেষ করে আমেরিকা এবং রাশিয়ায় বলা আরো ভালো। তো এর ফলে ভবিষ্যৎ বিশ্ব কতটা নিরাপত্তার অভাব বোধ করতে পারে, জঙ্গিবাদ আবার উত্থানের ভয় আছে কিনা, আল কায়দা, ইসলামিক স্টেট, এইগুলোর নানান রকম প্রভাব প্রতিক্রিয়া আছে। তো প্রথমেই আমি সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনার কাছে আসছি, যে কেন এই তুরস্কের হামলা কুর্দি সিরিয়ায় কুর্দি জনগোষ্ঠীর উপরে, যদি একেবারে সহজ প্রশ্ন করি, কি কারণটা? কি
কারণ হচ্ছে, তুরস্ক মনে করে যে সিরিয়ান কুর্দিদের একটা বাহিনী আছে, গ্রুপ আছে, ওয়াইপিজে। ওয়াইপিজি কে তুরস্ক সরকার মনে করে তুরস্কের ভিতরে যে কুর্দিদের একটা ফোর্স আছে, গেরিলা ফোর্স, তার সাথে সংশ্লিষ্ট, এবং তারা এই দুইটাকে টেররিস্ট বাহিনী মনে করে এবং পরস্পরের সাথে যোগসাজশ আছে, ফলে তারা তুরস্কের জন্য একটা থ্রেট এইটার কারণে। এবং দীর্ঘ বছর থেকে তারা যুক্তরাষ্ট্রের কাছে দাবি করে আসছিল ওয়াইপিজির সাথে, যার সাথে যেন তারা যোগসাজশে ইসলামিক স্টেটের সাথে যুদ্ধ যেটা চালাচ্ছিল সেটা না করে ওয়াইপিজির সাথে অ্যালায়েন্স যেন যুক্তরাষ্ট্র না রাখে। যাইহোক, তো যুক্তরাষ্ট্র তো ওই সিরিয়ান কুর্দি বাহিনীর সাথে যোগাযোগের মাধ্যমেই, প্রধানত তাদের দ্বারাই এই ইসলামিক স্টেটকে, আইসিস কে নির্মূল করতে পেরেছে বা অনেকাংশে নির্মূল করতে পেরেছে, কাবু করে ফেলতে পেরেছে। এবং তারা মানে কুর্দিদের এলাকার মধ্যেই হাজার হাজার লোককে বন্দি করেছে, আইসিস এর বিশেষত তাদের পরিবারের লোকজনকে বন্দি করে রেখেছে, এবং বন্দি শিবির গুলো পাহারা দিচ্ছিল এই সিরিয়ান কুর্দি বাহিনী। তো এখন যাই হোক, তো কুর্দিদেরকে তারা থ্রেট মনে করে, এবং থ্রেট মনে করার যে জেনুইন কারণ নেই তাও না। কারণ হচ্ছে, সেই প্রথম মহাযুদ্ধের সময় থেকেই বা তারও আগে থেকে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে এক ধরনের যে মনোভাব, এটাকে ভেঙে দেওয়া, মানে বর্তমান যে তুরস্ক এটা 10% হচ্ছে ইউরোপিয়ান অংশে, সেটা যেমন ইস্তাম্বুল শহরের একাংশ, সেখানে বাকি অংশ আনাতোলিয়া বলে, সেটা তুরস্কের প্রায় 90-89% এবং এই আনাতোলিয়া থেকে আর্মেনিয়ান রাজারা অভিযোগ করে যে তাদের বিরুদ্ধে জেনোসাইড চালানো হয়েছিল, তারাও পশ্চিমা শক্তির সাথে মানে তুরস্কের অত্যন্ত ভয়ঙ্কর দিনে প্রথম মহাযুদ্ধের সময় মানে ওই পক্ষে ছিল, এবং তখন সে প্রায় তুরস্ক ভেঙেই দেওয়া হয়েছিল বলতে গেলে। যাই হোক, শেষ পর্যন্ত কামাল আতাতুর্কের নেতৃত্ব তুরস্ক টিকে গেল, যে কেন ওরা তো আর্মেনিয়ানরা তো ওই অভিযোগ আছে, কিন্তু এট দি সেম টাইম কার্ডিজদেরকে আলাদা একটা রাষ্ট্র গঠন করে দেবারও একটা পাশ্চাত্যের চেষ্টা সবসময় আছে, এখনো আছে বলে তুরস্ক মনে করে। এই কথা মুখে তারা প্রত্যক্ষ ভাবে বলছে না, কিন্তু তাদের আশঙ্কা সেটা, ফলে তারা এই কার্ডিজদেরকে নিজের দেশে কাবু করে রেখেছে, ভয়ঙ্কর ভাবে কাবু করে রেখেছে, তাদের মানবাধিকার চমৎকার ভয়ঙ্কর ভাবে লঙ্ঘন করা হচ্ছে। এট দি সেম টাইম তাদের সীমান্তের আশেপাশে সিরিয়ার বা ইরাকের কার্ডিজদেরকে, তাদের কার্ডিজদেরকে স্থান দিতে চায় না। এটাই মেইন পারপাস, পরবর্তী আলোচনা আমরা আরো ডিটেইলসে যেতে পারবো।
জি, ডক্টর সিরাজুল আলম ইসলাম ভুইয়া, আপনি কিছু বলবেন এই একই প্রশ্নে?
আমি যেটা হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভে মাহমুদুল্লাহ ভাই যেটা বলেছেন কারেক্ট, এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে টার্কিশ ফোর্স এখন চির শত্রু, যেটা আসাদ এবং রাশিয়ার সাথে মিলে যে ফোর্সটা তৈরি করেছে, এবং এটা বিপজ্জনক, এবং এটা আমার মনে হয় এটা অন্যদিকে টার্ন নিচ্ছে, এবং আইসিস যে গেরিলারা পালিয়ে যাচ্ছে এবং তারা নতুন ভাবে মানে সংগঠিত হয়ে আবার ফাইট করবে এর বিরুদ্ধে আমেরিকা এবং ওই আমাদের অ্যালায়েন্সদের বিরুদ্ধে, এটা একটা দুঃখজনক ব্যাপার। এবং আমি দুটো জিনিস এখানে মানে উল্লেখ করতে চাই, সেটা হলো একটা হলো হিউম্যানিটেরিয়ান ইম্প্যাক্ট, আর একটা হলো পলিটিক্যাল এন্ড জিও পলিটিক্স এবং জিও পলিটিক্যাল ইম্প্যাক্ট। একটা হলো যেটা হয়েছে আমাদের এই ইউএস ফোর্স উইথড্রয়ালের কারণে, কুর্দিস লিগ যে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স সিরিয়ার গভর্নমেন্টের সাথে এবং রাশিয়ান গভর্নমেন্টের সাথে যোগ হয়ে ফাইট করছে, এতে অলমোস্ট আমি বলবো 400 ইউনাইটেড নেশনস বলছে 400,000 পিপল ইন সিরিয়ান ইন ইস্টার্ন পার্ট উইল বি ডিসপ্লেসড, অলরেডি 130,000 পিপল এবং আমি আর একটু জিও পলিটিক্যাল যে ইম্প্যাক্টটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের ডিসিশন ইজ উইল ডিমিনিশ আমেরিকান ক্রেডিবিলিটি। আমি বলবো যে আমেরিকার যে একটা ক্রেডিবিলিটি ছিল উইথ অ্যালাইজ অফ ফ্রেন্ডস অ্যান্ড অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড, ইট উইল বি ডিমিনিশ increasingly, and Trump's decision will help Russia, Iran, Hezbollah, and definitely Assad government. Among very interesting, the Kurdish forces kintu NATO ekta ally.
Ji.
It is a hugely destabilizing development for the region. আপনারা লক্ষ্য করে থাকবেন যে ভ্লাদিমির পুতিন অলরেডি বলেছে যে রাশিয়ান দি গ্রোয়িং সোয়ে দি মিডল ইস্ট, দ্যাট ইজ এই নতুন করে উদ্ভূত পরিস্থিতি মিডল ইস্টকে আরো ডিস্টেবিলাইজ করবে। এবং আপনারা জানেন যে পুতিন এখন রিয়াদে আছেন এবং এই ইস্যুটা নিয়ে সে কথা বলবেন, এবং
সৌদি আরব ইসরায়েল সবাইকে সম্পৃক্ত করে তিনি কথা বলবেন, এটা এটা বলা হচ্ছে। আচ্ছা, আমি আবার ফিরে আসবো ডক্টর সাইদ ইফতেখার আহমেদের কাছে, জানতে চাচ্ছি আমরা মোটামুটি একটা ধারণা পেলাম হামলার কারণ কি, এই হামলার কারণে ওনারা বলেছেন যে অনেক কয়েক লক্ষ লোক ডিসপ্লেসড হবে, এবং এই হামলার কারণে 1,00,000-এরও বেশি ইতিমধ্যে হয়েছে, যার মধ্যে প্রায় 1,000 বলা হচ্ছে যে যাদের সঙ্গে আইসিস এর একেবারে সরাসরি সম্পৃক্ততা ছিল, এবং তাদের বেশিরভাগই বিদেশি, এবং এই বিদেশিদের ভিতরে যারা আছেন তার মধ্যে বাংলাদেশি আইএস সদস্যও আছেন। তো এর প্রভাব কি হবে, কারণ যদি আপনি আবার বলতে চান কিছু নতুন করে ওনারা দুজন যা বললেন, কি বলবেন?
ধন্যবাদ। তুরস্কের যে অভিযানটা, সেই অভিযানের মূল যে কারণ সেটা হচ্ছে যে ওনারা যেটা বলেছেন সেটার সাথে যুক্ত করে আমি বলতে চাচ্ছি যে আপনার যে তুরস্কের দিকে এবং সিরিয়ার দিকে যে কুর্দিরা রয়েছে তার মাঝখানে তুরস্ক একটা বাফার জোন করতে চাচ্ছে, যে যাতে দুই যে কুর্দিদের মাঝখানে তুরস্কের বাহিনী অবস্থান করবে, তাদেরকে বিভক্ত করে দেয়া আর কি। এটা ছিল অভিযানের মূল কারণ। এখন যে বিষয়গুলো দাঁড়াচ্ছে আর কি, আজকে আপনার কুর্দি যে কমান্ডার উনি একটা ফরেন পলিসিতে একটা প্রবন্ধ লিখেছেন, এবং প্রবন্ধ লিখে উনি বলছেন যেহেতু আমাদের সামনে এখন দুটো অপশন আছে, আমরা কি জেনোসাইডকে বেছে নিব নাকি আমরা কম্প্রোমাইজ করব। এবং তুরস্ক কুর্দিদের অবস্থান হচ্ছে আজকে প্রেসিডেন্ট আসাদের সরকার এবং রাশিয়ার সাথে কম্প্রোমাইজ করা, করে তুরস্কের যে অভিযানটা সেই অভিযানটাকে নিউট্রালাইজ করা, এটা হচ্ছে কুর্দিদের এই মুহূর্তে পলিটিক্যাল স্ট্র্যাটেজি। এবং সেই স্ট্র্যাটেজির অংশ হিসাবে গতকাল একটা চুক্তি হয়েছে। সেই চুক্তি বলে আপনার সিরিয়ান বাহিনী সেই আপনার কোবানি শহর এবং যে উত্তর পূর্ব অঞ্চলে কতগুলি জায়গায় তারা মুভ করেছে, এবং যে জিনিসটা রাশিয়া তুরস্ককে কনভিন্স করার চেষ্টা করেছে এবং টু সাম এক্সটেন্ট তুরস্ক কনভিনসড দ্যাট যে তোমরা যে রোলটা প্লে করছো বা করতে চাচ্ছ সেটা যদি আসাদ গভর্নমেন্টকে দিয়ে দেওয়া হয়, কারণ তুরস্ক প্রথম যখন সিরিয়াতে ঢোকে সে মুহূর্তে তুরস্কের দাবি ছিল যে কুর্দি নিয়ন্ত্রিত অঞ্চলগুলো যদি আসাদ সরকারের নিয়ন্ত্রণে চলে আসে তাহলে আমাদেরকে সিরিয়াতে ঢুকতে হবে না। আজকে রাশিয়া সেই পুরনো পয়েন্টটা সামনে এনেছে এবং সে সামনে এনে বলছে যে তোমরা আজকে সে অপারেশনটা আর দীর্ঘায়িত করার দরকার নেই, সেটা নিয়ন্ত্রণ মানে পুরো কুর্দি এলাকার নিয়ন্ত্রণ আসাদ রেজিমের হাতে দিয়ে দাও, এবং সেই লক্ষ্যে আলাপ আলোচনা এবং একটা কার্যক্রম সেখানে চলছে এবং সিরিয়ান বাহিনী বেশ অনেকগুলো জায়গাতে গতকাল মুভ করে গেছে আপনার কোবানি শহরে এবং আরো কয়েকটা জায়গাতে। সুতরাং এর ফলে যেটা হচ্ছে ওভারঅল অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র পুরো গ্রাউন্ডটাকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরো গ্রাউন্ডটাকে আজকে রাশিয়া সিরিয়া এবং ইরানের হাতে তুলে দিয়েছে এক অর্থে আর কি। আজকে যদি তুরস্কের সাথে রাশিয়া এবং সিরিয়ার মোটামুটি সমঝোতা হয়ে যায় তাহলে কিন্তু সেখানে এক ধরনের আবার স্টেবিলিটি চলে আসবে, এবং সেটা চলে আসলে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু ভূমিকা পালন করবার কিছুই থাকবে না বা থাকছে না, অর্থাৎ এটা অস্থিতিশীল হবে না, এক ধরনের স্থিতিশীলতার দিকে ক্রমশ সেটা চলে যাবে, এবং আলটিমেটলি যেটা হবে মধ্যপ্রাচ্যকে ঘিরে রাশিয়া ইরান এই জোটের একটা বিপুল প্রভাব চলে আসবে, অর্থাৎ যে ব্যালেন্স অফ পাওয়ার সে ব্যালেন্স অফ পাওয়ারে রাশিয়া এবং ইরান হয়ে যাবে প্রভাবশালী, এবং রাশিয়া চাচ্ছে যে আজকে তুরস্ককেও রাশিয়ার সাথে নিয়ে আসতে, এবং সেই অর্থে কিন্তু রাশিয়া অনেকাংশেই কূটনৈতিকভাবে সফল। তুরস্ক হচ্ছে নেটোতে সব মার্কিন যুক্তরাষ্ট্রের পরে তাদের সৈন্য সংখ্যা সামর্থ্যের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম শক্তি, সেই নেটো এই এত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রকে রাশিয়া কিন্তু সমর্থ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা রিফ্টের পর্যায়ে নিয়ে আসতে। সুতরাং সমস্ত কিছু মিলে জিও স্ট্র্যাটেজিক ভাবে মধ্যপ্রাচ্যে মার্কিন এই সিদ্ধান্তের ফলে রাশিয়া হবে সবচাইতে উপকারী।
চমৎকার বিশ্লেষণ ডক্টর সৈয়দ ইফতেখার। সৈয়দ মাহমুদউল্লাহ, আমি ওই ডক্টর ইফতেখারকে প্রশ্ন করেছিলাম যে যারা ইতিমধ্যে পালিয়ে গেছে এই হামলার কারণে তাদের মধ্যে আইএস সদস্য প্রায় 1000 রয়েছে, এবং যারা বেশিরভাগ বলা হচ্ছে যে ব্রিটেন, আয়ারল্যান্ড, রাশিয়া, পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতের নাগরিক, এরা কোথায় যাবে, যে যে সব দেশ থেকে এসছে সে মানে এটা তো বলা হচ্ছে 1000, আরো হয়তো বেশিও হতে পারে, সেই সব দেশে যদি ফিরে যায় সেখানকার অবস্থা কি হবে, আইএস কি আবার নতুন করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে কিনা, সংগঠিত হবে কিনা, আপনার কি মনে হয়?
এটা তো একবারে সমূহ আশঙ্কা আছে, এরা যারা বেরিয়ে গেছে তারা তো আর চুপ করে বসে থাকবে না, তাদেরকে যদি আসাদ বাহিনী এবং কোডি ফোর যেটা যে নিউ অ্যালাইনমেন্টের কথা এখন ডক্টর ইফতেখার ব্যাখ্যা করলেন সেটার কারণে এদেরকে যদি আবার ধরে ফেলতে পারে, পাকড়াও করে ফেলতে পারে, কাবু করে রাখতে পারে তো হলো, তা যদি না হয় এবং ওই যে ফ্যামিলি মেম্বার যারা হিউজ পরিমাণ টেন্স অফ থাউজেন্ড তাদেরও অনেকে আবার যুদ্ধ করতে রাজি আছে, প্রাণ দিতে রাজি আছে, ফলে এটা একটা আশঙ্কার ব্যাপার। যদি যেটা বললাম আসাদ এবং সাথে অ্যালায়েন্সের মাধ্যমে নতুন যে সিচুয়েশন রয়েছে সিরিয়ার কার্ডিজদের, তারা সে চেষ্টা যদি করতে পারে এদেরকে, এরাও চাইবে না আইসিস শক্তিশালী হোক বা আইসিস চারিদিকে ছড়িয়ে যাক, এটা চাইবে না। যেটা একটা কারণ ঘটনা ঘটতে পারে যে এই ধরনের এক্সট্রিমিস্টদেরকে সিরিয়া সৌদি আরবের দিকে পাচার করার মানে পালিয়ে যাওয়ার সুযোগ দিতে পারে সৌদি আরবকে ডিস্টেবিলাইজ করার জন্য, সেটা আর একটা ঘটনা ঘটতে পারে। তো অনেক ধরনের এখানে ইন্টারনাল অনেক পাওয়ার প্লে ঘটছে, একদিকে অটোমান সাম্রাজ্যের আমল থেকে তার্কিকে বিভক্ত করার যে চক্রান্ত সেটা এখনো আছে বলে আর দেওয়ান মনে করে এবং সেই জন্য অপারেশন, এবং আরেকটা কারণ যেটা ডক্টর ইফতেখার কিছুটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে প্রথম দিক থেকেই এরদোয়ান দাবি করে আসছিলেন সিরিয়ার ভিতরে তার্কিক সীমান্তবর্তী একটা এলাকা মানে ইন্টারন্যাশনাল সেফ জোন হিসেবে ডিক্লেয়ার করা এবং সেখানে সিরিয়ার ডিসপ্লেসড পিপল গুলো ওখানে থাকবে। এটা দুইটা স্ট্র্যাটেজিক গোল, একটা হচ্ছে ডিসপ্লেসড গুলা আর টার্কিতে আসতে হবে না, টার্কিতে এখন 3 মিলিয়নের বেশি আশ্রয় দিতে বাধ্য হয়েছে, এই একটা লাভ। দ্বিতীয় হচ্ছে যে এরা প্রধানত আরব লোক, এরা একটা বাফার জোন হিসাবে টার্কির জন্য একটা সিকিউরিটি হিসাবে এরা কাজ করবে। এরপর ইউফ্রেটিস নদীর অপর পারে যদি থাকতে চায় কার্ডিশরা সেই পারে চলে যেতে হবে, এই পারে তারা থাকতে পারবে না। এইগুলো হচ্ছে টার্কির গোল। এখন যদি যেটা আপনি বললেন এরা যে যারা হাজার খানেক বাইরের বাসী বেশি ছড়িয়ে গেছে, এবং প্রথম দিকে যখন এই মিডল ইস্টে আল কায়দার ধরনের এই খেলাফত আইসিস এর উত্থান হচ্ছিল সে সময় কিন্তু তুরস্কের বিরুদ্ধে অভিযোগ ছিল, এবং এখনো অনেকে কেউ কেউ অভিযোগ করেন যে ওদের গঠনে এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে ওইখানে ফোর জয়েন করার ব্যাপারে টার্কির ভূমিকা ছিল, প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা ছিল। তাদেরকে অস্ত্রশস্ত্র সাপ্লাই দিয়েছিল এবং অর্থ সাপ্লাই দিয়েছিল এবং তাদের থেকে তেল কিনে নিয়েছিল, কিনে তার বিনিময়ে অর্থ দিয়েছিল, এই ধরনের ভুরি ভুরি অভিযোগ তুরস্কের বিরুদ্ধে আছে। বলে নানা ধরনের খেলা চলছে এখন রিয়াদ, রিয়াদও একটা সমূহ বিপদের মধ্যে আছে, যদিও পুতিন তাদেরকে কালটিভেট করার চেষ্টা করছেন সেটা জিওপলিটিক্যাল কারণে, কিন্তু পুতিনের প্রধান স্বার্থ সিরিয়াকে স্টেবিলাইজ করা, আসাদকে ওই ক্ষমতার মসনদে রাখা বা আসাদ পন্থীদেরকে রাখা, এবং ইরানের সাথে এক ধরনের তাদের যোগাযোগ আছে, বলিষ্ঠ যোগাযোগ আছে, এই ইন্টারেস্ট গুলো তারা রাখবে। এবং এদের কারো স্বার্থে, রাশার স্বার্থ না, সিরিয়ার স্বার্থ না, ইরানের স্বার্থ না যে ইসলামিক টেররিস্টরা এই অঞ্চলকে অস্থিতিশীল করবে, তারা এদেরকে অন্য এলাকায় চলে যেতে দিতেও পারে। সেটা সেই ক্ষেত্রে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া বা অন্যান্য দেশের পক্ষে সমস্যা হতে পারে, এটা ঠিক, এবং ইউরোপের পশ্চিম ইউরোপের দেশগুলোর জন্য এটা একটা সমস্যার কারণ হতে পারে।
জি ডক্টর ভুঁইয়া, আপনার কাছে আসছি যে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে, যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের পরপরই কিন্তু এই অভিযানটি শুরু হয়েছে, এবং এই সেনা প্রত্যাহারের কারণে এসডিএফ বিশেষ করে সিরিয়া থেকে ওরা হতাশ হয়েছে সমালোচনা করছে, তো এখন এই অবস্থায় মানে যুক্তরাষ্ট্রের কি ভূমিকা পালন করতে পারে?
প্রেসিডেন্ট ট্রাম্প যেটা চিন্তা করছে ওনার বেসটাকে স্টিমুলেট করা, উনি যখন ইলেকশন প্রমিস ছিল যে উইথড্রল ফ্রম অল ফোর্সেস ফ্রম আদার কান্ট্রি, ইউনাইটেড স্টেটস ডাজ নট ওয়ান্ট টু ফাইট ফর আদার কান্ট্রি, দ্যাট ইজ ওয়ান অফ দ্য থিম হি ইজ ডুইং ইট, বাট Democrats and Republicans, both parties opposing this. Specifically, আপনার কুর্দিশ একটা এলাইকে এইভাবে তাড়িয়ে দেওয়া, অ্যাবান্ডন করা, এটা বিশ্বের দরবারে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ক্রেডিবিলিটিটা অনেক দুর্বল স্থানে নিয়ে গেছে, এবং কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের এই ফরেন পলিসিকে অনেক দুর্বল এবং অনেক অবিশ্বাস্য মনে করছে। আপনি যদিও রাশিয়া সমর্থিত সিরিয়ার সেনাবাহিনীর উপর অবিশ্বাস্য অনাস্থা নিয়েই সমঝোতার পথে হাঁটছে কুর্দিরা, কিন্তু তাদের কোনো উপায় নেই। এই একটা পর্যায়ে আমেরিকার যে ডোমেস্টিক পলিসি, যেটা ইন্টারন্যাশনাল পলিসিকে ডমিনেট করছে, দ্যাট এলিনেটেড ইউরোপিয়ান ইউনিয়ন এবং নেটো অ্যালাই, এটি হ্যাজ এ অনেক ইম্প্যাক্ট হবে ভবিষ্যতে, এবং যাতে করে হিজবুল্লাহ, ইরান, রাশিয়া এবং অন্যান্য রাষ্ট্রগুলো যেগুলো আমেরিকার বিরুদ্ধে কাজ করছে বিশেষ করে সিরিয়া, তারা উপকৃত হবে।
জি ডক্টর ইফতিখার বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন এই প্রশ্নে।
এখানে মোটামুটি আলোচনাগুলিতে উঠে এসছে সবকিছুই, তবে আপনি যেটা বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কি ভূমিকা পালন করতে পারে, আমরা শুরু থেকে দেখে এসেছি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতায় এসেছিলেন এই নির্বাচনে প্রমিস করে যে উনি মার্কিন যুক্তরাষ্ট্রকে সারা বিশ্ব থেকে প্রত্যাহার করে নেবেন গ্র্যাজুয়ালি, এবং তিনি কিন্তু সেই লক্ষ্যেই কাজ করছেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্র উনি মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র গ্লোবাল পুলিশের ভূমিকা পালন করবার কোন দরকার নেই, এবং সেটাকে উনি মনে করেন যে জনগণের ট্যাক্সের টাকার অহেতুক মানে অপচয়। এবং আমরা একটা জিনিস যদি খেয়াল করি যে ইরাকে যে অভিযান চালানো মার্কিন যুক্তরাষ্ট্র, ইরাকে অভিযানে কিন্তু প্রায় $1.4 trillion মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে ব্যয় করেছে, আজকে $1.4 trillion ব্যয় করবার ফলটা কি এসছে। আজকে ইরাকে যে সরকার ক্ষমতাসীন, মানে আজকে মানে বেশ দীর্ঘ সময় ধরেই, তারা কিন্তু এক ধরনের ইরানপন্থী সরকার। যে ইরান ইরাককে দখল করতে পারলো না সেই সময় যুদ্ধে, সেই ইরানপন্থী সরকারই আজকে ইরাকে। আজকে যদি আমরা মধ্যপ্রাচ্যের ম্যাপটা দেখি তাহলে কি দাঁড়াচ্ছে, যে ইরান এবং সিরিয়াও কিন্তু ইরানের গুরুত্বপূর্ণ মিত্র। কারণ সিরিয়ার যে আসাদ সরকার তারা কিন্তু শিয়া ধর্মাবলম্বী, এবং ইরানও কিন্তু শিয়া ধর্মাবলম্বী, এবং ইরাকও হচ্ছে এক ধরনের শিয়া ধর্মাবলম্বী। ফলে এক ধরনের যে মানে শিয়া ইসলামিক জাতীয়তাবাদ যেটা, এবং ওদিক থেকে হেজবুল্লাহ, তারাও কিন্তু শিয়া ধর্মাবলম্বী। ইরান ইরাক সিরিয়া হেজবুল্লাহ একটা অ্যালায়েন্স যার সাথে রাশিয়া যুক্ত হয়েছে, এবং সেটা দীর্ঘদিন ধরে বিশেষ করে আসাদের সাথে রাশিয়ার যোগাযোগটা হচ্ছে সেই সমাজতান্ত্রিক আমলের থেকেই, এবং ইরাকের সাথে ছিল সাদ্দাম হোসেনের সময় থেকে। এবং কিন্তু এই ইকুয়েশন গুলো যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে ইনভলভ, সেই ইকুয়েশন গুলোকে মাথায় না রেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ দ্রুতই সেখান থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছেন বা নিয়েছেন। ফলে এর যে মধ্যপ্রাচ্যের কনসিকুয়েন্স গুলো কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চিন্তা করতে চাচ্ছে না, এবং তার ফলে পুরো মধ্যপ্রাচ্যে শুধু নয়, বিশ্বের যে একটা জিওপলিটিক্যাল যে ডায়নামিক্স, সেই ডায়নামিক্সের যে আপনার ইকুয়েশনটা গ্র্যাজুয়ালি কিন্তু রাশিয়ার দিকে চলে যাবে বা যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, এবং রাশিয়া কিন্তু এখানে একটা অত্যন্ত শক্তিশালী একটি রাষ্ট্রকে তার মিত্র হিসেবে পেয়েছে, সেটা হচ্ছে গণচীন, যেটা সমাজতান্ত্রিক আমলে কিন্তু গণচীন সোভিয়েত ইউনিয়নের সাথে এক ফ্রন্টে ছিল না। ফলে আমরা আজকে দেখছি যে বিশ্বের যে ব্যালেন্স অফ পাওয়ার, একসময় আমরা দেখেছিলাম যে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এক কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা, সেটার বোধহয় দ্বিমেরু বিশ্ব ব্যবস্থার বোধহয় উল্টো একটা শিফট, সেই শিফটের প্রক্রিয়াটা শুরু হয়েছে, আমরা সেদিকেই বিশ্ব যাচ্ছে বলে আমাদের অনেকের কাছে সেটা প্রতীয়মান হচ্ছে।
আচ্ছা, আমাদের সঙ্গে একজন শ্রোতা যোগ দিয়েছেন প্রশ্ন করবার জন্য, এরপরে আমি আর একটা প্রশ্ন করতে চাই পুতিনের সৌদি আরব সফর নিয়ে। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম ভাই, মোখলেসুর রহমান বলছেন?
জি জি, মোখলেসুর রহমান বলছি।
জি জি বলুন।
আপনাদের যে অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে এবং আলোচনাটি খুবই উপভোগ্য, আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমেরিকা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জন্য ধন্যবাদ আমেরিকাকে।
আপনি কি কোন বিষয় জানতে চান এই আজকের আলোচনার বিষয় নিয়ে?
হ্যাঁ, সিরিয়া সম্বন্ধে যে আলোচনা হচ্ছে এটা খুবই প্রাণবন্ত আলোচনা, খুবই ভালো লাগলো।
জি, কোনো না, আমি বলছি যে কোনো কিছু জানতে চান কিনা, কোনো প্রশ্ন আছে কিনা আপনার আলোচকদের কাছে?
ও, আলোচকদের কাছে সিরিয়াতে যে মানে এই চলছে, এটা মানে আরো যাতে মানে শান্তি শৃঙ্খলা বজায় থাকে
যুক্তরাষ্ট্র এমন একটি অবস্থানে যাদের কুর্দিদের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল, আবার এরদোয়ানের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এই অবস্থায় সৈন্য সরিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে এরদোয়ান অলরেডি ইতিমধ্যেই অভিযান পরিচালনা শুরু করেছেন, তো এই অবস্থার ভিতরে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েই কথা বলছিলেন এনারা দুজন। হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।
আপনাদের অনেক ধন্যবাদ ফোন করার জন্য, ভবিষ্যতে এভাবে মানে আপনাদের সাথে যোগাযোগ থাকবে ইনশাআল্লাহ।
জি জি, অনেক ধন্যবাদ। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনি যে এই ভদ্রলোক আসলে চাচ্ছিলেন যে এটার নিরসন হোক, শান্তি প্রতিষ্ঠা হোক, শান্তির আশা আমরা কতটা করতে পারি এই অবস্থার ভিতরে?
শান্তির তো তেমন আশা দেখা যাচ্ছে না, অশান্তি আশা দেখা যাচ্ছে। এমন না যে এই এলাকায় সিরিয়ার এবং রাশিয়ার আপনার প্রভাব সুপ্রতিষ্ঠিত হয়ে গেল বা আগের থেকে বেশি মজবুত হলে এবং যুক্তরাষ্ট্র এখান থেকে প্রত্যাহার করার কারণে তাদের প্রভাব প্রত্যাহিত হলে এবং কিছু এলাকায় তুরস্কের প্রভাব প্রতিষ্ঠিত হলেই শান্তি এসে যাবে তা না, বরং এখানে এই যে ইন্টার্ন বিহাইন্ড দি সিন যে সমস্ত পাওয়ার প্লে ঘটছে সেগুলো চলতেই থাকবে এবং সেগুলো আরো তীব্রতর হবে। যুক্তরাষ্ট্র এখান থেকে যেটা প্রফেসর সাহেবের আগে উল্লেখ করেছেন, এখান থেকে হঠাৎ করে তার অ্যালায়েন্স থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়ে তাদেরকে অস্ত্রের মুখে, বাঘের মুখে, আক্রমণের মুখে, ধ্বংসের মুখে ফেলে দেওয়ার কারণে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র সম্পর্কে, যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা সম্পর্কে আস্থা, অনাস্থা প্রকট হবে। একটি আর একটা হচ্ছে, উনি এই ইলেকশনের ক্যাম্পেইনের টাইমে যদিও আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার করে নেবেন এবং ওয়ার্ল্ড পুলিশের ভূমিকা পালন করার দায়িত্ব যুক্তরাষ্ট্রের না, এটা অত্যন্ত ভালো কথা। কিন্তু এট দ্য সেম টাইম ওই সমস্ত মানে যুক্তরাষ্ট্র অন্য দেশের স্বার্থে, অন্য দেশের কল্যাণে, অন্য কারো কল্যাণের জন্য এখানে তুরস্কে মানে সিরিয়া বা কোথাও তারা যুদ্ধে জড়িয়ে পড়েনি, তারা নিজেদের স্বার্থে, দীর্ঘমেয়াদী স্বার্থে, ইরাকেই বলুন, আফগানিস্তানেই বলুন, মধ্যপ্রাচ্যে বলুন, যেখানেই তারা যাচ্ছে তারা নিজেদের স্বার্থে যাচ্ছে। এই যে আমরা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার, হিউজ ট্রিলিয়ন, সবকিছু মিলিয়ে আফগানিস্তান, মিডল ইস্ট সবকিছু মিলিয়ে তাদের $3-4 trillion সম্ভবত খরচ হয়েছে। এই সবকিছু তাদের নিজেদের মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ভুল ব্যাখ্যা থেকে হতে পারে, কিন্তু তারা নিজেদের স্বার্থে প্রয়োজন মনে করে এগুলো করছে। তো এখন সেই স্বার্থটা এইবারের এই ঘটনার কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত তো হবে এবং তার ক্রেডিবিলিটি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। এবং রাশিয়া এখানে একটা বেশ মানে ড্রাইভিং পজিশনে, পাইলটের পজিশনে পৌঁছে গেল। জাতিসংঘে একটা নিরাপত্তা পরিষদে প্রস্তাব এসেছিল তুরস্ককে এই আক্রমণ থেকে, অভিযান থেকে প্রতিহত করার জন্য, রাশিয়াতে ভেটো দিয়েছে। ভেটো দেওয়ার কারণে তুরস্কের কাছে রাশিয়ার ক্রেডিবিলিটি আরো বেড়েছে। $multi-billion ক্ষেপণাস্ত্র সিস্টেম সেখানে তারা সাপ্লাই করেছে যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও, সেটা তার ক্রেডিবিলিটি, সে তুরস্কের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে সহায়ক হচ্ছে। এখন এই রাশিয়ার ইনফ্লুয়েন্সটা প্রচন্ড হয়ে, যেটা ডক্টর ইফতেখার বলেছেন, বাড়বে এখানে, একেবারে সুপ্রতিষ্ঠিত হবে। কিন্তু যেটা সবচেয়ে বেশি দরকার আমাদের চিন্তা করা, শান্তি প্রতিষ্ঠিত হবে কিনা। শান্তির তো কোনো আমি লক্ষণ দেখছি না, বরং অশান্তি দীর্ঘদিন আরো বাড়বে। তবে পশ্চিমা শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রভাব অন্তত সাময়িকভাবে হলেও আগামী দু এক বছরের জন্য হলে ক্ষতিগ্রস্ত হবে।
জি, অনেক ধন্যবাদ ডক্টর ভুইয়া। এই যে শান্তির বিষয়ে আলোচনা হওয়ার কারণে আমি ফেসবুক আমাদের যারা দর্শক আছে তাদের কতগুলো মন্তব্য পড়লাম, যাদের ভিতরে হ্যালো ডক্টর ভুইয়া, আমি ফেসবুকে আমাদের শ্রোতারা যে মন্তব্য করেছেন দুই একটা পড়ছি। একজন লিখেছেন যে ওনার নাম হচ্ছে অজয় সরকার, লাস্ট অফ অল সিরিয়া দেশটা থাকবে তো? এই প্রশ্ন এই কারণে আমি এর সঙ্গে যুক্ত করছি যে সিরিয়াতে বহু বছর আগে যখন সিরিয়া নিয়ে সংকট শুরু হয়েছিল, সিরিয়ার প্রেসিডেন্টকে দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছিল, তার অটোক্রেটিক রিজিম বন্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হচ্ছিল, সেই থেকে এত বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে এবং বেশ কয়েকটি ফোর্স সিরিয়ার মধ্যে কাজ করছে, যার মধ্যে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাহিনী এবং বাহিনী ছাড়া মানে সন্ত্রাসী অবাহিনী তারাও ঢুকে এখন সিরিয়াকে মোটামুটি লণ্ডভণ্ড করে তুলেছে। এই অবস্থায় এই প্রশ্নটা অত্যন্ত সঙ্গত যে লাস্ট অফ অল সিরিয়া দেশটা থাকবে তো, আপনার কি মনে হয়?
এটা এটা খুব আমি বলবো যে রাশিয়া আপ্রাণ চেষ্টা করছে সিরিয়াকে স্টেবিলাইজ করা। এখন যে পরিস্থিতি শুরু হয়েছে, কার্দিশ এবং রাশিয়া সিরিয়া একসাথে কাজ করে, ইট উইল বি ডিফিকাল্ট ফর টার্কি টু ক্রিয়েট এ ভাপার জোন ফর 36,000 আমি বলবো শরণার্থীদের জন্য। এবং আলটিমেটলি এটা এখনো কিছু বলা যাচ্ছে না, তবে ইউনাইটেড স্টেটস এবং আদার ওয়েস্টার্ন অ্যালাই তারা মনে করছে যে আইসিস আবার গ্রুপ হবে এবং আবার ফাইট শুরু হবে, যেখান থেকে আমরা যতটুকু দমন করা হয়েছিল আইসিস কে, এখন এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং সিরিয়ার অবস্থা অস্থির থাকবে, কিন্তু রাষ্ট্র ইয়ে হবে কিনা এটা এখনো বলা যাচ্ছে না।
জি ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আইসিস কি এই অভিযানের পর থেকে কোনো সুবিধা সংগঠিত হবার বিষয়ে সুবিধা পাচ্ছে কিনা?
সুবিধা পেল তেমন একটা সুবিধা পাবে না। আইসিস পুরো সংগঠনটাই একদম ডিস্ট্রয় হয়ে গেছে। 12,000 আইসিস বন্দী বা তাদের পরিবার সহ কুর্দিদের বিভিন্ন জেলখানায় রয়েছে, কেউ বেরিয়ে এসছে, তারা চেষ্টা করবে বা করছে, এবং সেইখানে যদি আপনার মার্কিন যুক্তরাষ্ট্র সেখান থেকে পুরোপুরি প্রত্যাহার হয়ে গেলে সেই ভ্যাকুয়ামটা রাশিয়ান এবং সিরিয়ান বাহিনী সেই ভ্যাকুয়ামটা পূরণ করে ফেলবে। সুতরাং সেখানে ডক্টর মাহমুদুল্লাহ ভাই চমৎকারভাবে বলেছেন যে রাশিয়া, ইরান, সিরিয়া, হেজবুল্লাহ কাউরি ইন্টারেস্ট না, এমনকি সৌদি আরব ইন্টারেস্ট না এই মুহূর্তে যে আইসিস সেখানে একটা শক্তিশালী ফোর্স হিসেবে দাঁড়িয়ে যাক, কারণ এই ফোর্সটা দাঁড়িয়েছিল কিন্তু বিভিন্ন রাষ্ট্রের মদদে। সুতরাং আইসিস দাঁড়ানোর কোন সম্ভাবনা নেই। পাশ্চাত্য মিডিয়া সেটাকে হাইপ করছে এই কারণে যেহেতু পাশ্চাত্যের মিডিয়া সিরিয়াতে তুরস্কের অভিযানের বিরোধী, তারা ট্রাম্পের যে অবস্থানটা, ট্রাম্পের অবস্থান এবং পাশ্চাত্য মার্কিন যুক্তরাষ্ট্রের মিডিয়া ভিন্ন, সুতরাং এই অবস্থানটা সমালোচনার একটা মাধ্যম হিসেবে সেই বিষয়টাকে সামনে নিয়ে আসা হয়েছে যে আইসিস বোধ হয় দাঁড়াতে পারে এরকম একটা বিষয়। কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি ভিন্ন, সেখানে আইসিস দাঁড়াবার তেমন একটা অবকাশ আজকে এই মুহূর্তে নেই। আর যে প্রশ্নটা আসলো সিরিয়াকে ভেঙে যাবে কিনা, সিরিয়া ভাঙার সবচেয়ে মানে সরকারিভাবে নয় বেসরকারিভাবে সবচেয়ে উৎসাহী হচ্ছে ইসরায়েল। সিরিয়ার গোলান হাইটস যেটা, সেটা কিন্তু সেই 1973 সাল থেকেই বা এরকম একটা সময় থেকেই ইসরায়েলের দখলে রয়েছে। কিন্তু এই মুহূর্তে যেটা আপনার মানে গ্রাউন্ডের যে রিয়েলিটি সেটা মোটামুটি কিন্তু আজকে যে আপনার তুরস্কে সিরিয়ার সংহতির পক্ষে, কারণটা সিরিয়া ভাঙলে যে বিষয়টা ছিল যে কুর্দিরা আলাদা হয়ে যাবে কিনা এরকম একটা প্রশ্ন ছিল, কিন্তু আজকে কুর্দিরা যদি আসাদ সরকারের সাথে একটা এগ্রিমেন্টে চলে আসে এবং আসাদ সরকার যদি তাদের এক ধরনের অটোনমির বিষয়টা মেনে নেয়, তাহলে কিন্তু সেই সিরিয়া ভাঙবার কোনো প্রশ্ন আসে না। সেই প্রশ্নগুলো ছিল এক দুই বছর আগে, করলে একটা একটা মানে লজিক্যাল ছিল, কিন্তু এই মুহূর্তে সিরিয়া ভাঙবার কোনো সম্ভাবনা নেই, বরং সিরিয়া আস্তে আস্তে গ্র্যাজুয়ালি একটা সংহতির দিকেই যাচ্ছে। সুতরাং এই মুহূর্তে সিরিয়া ভাঙছে না, এবং রাশিয়া চেষ্টা করবে যে তুরস্কের সাথে একটা বার্গেনিং করে, কারণ তুরস্ক কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে আজকে নির্ভরযোগ্য এলাই মনে করে না, বিশেষ করে যে আপনার যে সামরিক অভ্যুত্থানটা হলো এরদোয়ানের বিরুদ্ধে, এবং তুরস্ক মনে করে যে এর পিছনে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, এবং তুরস্ক দীর্ঘদিন ধরে তার ধর্মীয় গুরু ফেতুল্লাহ গুলেন, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন, তাকে ফেরত দেওয়ার কথা বলছে। সুতরাং তুরস্ক এখানে চাবে একটা মোটামুটি একটা সেটেলমেন্টে চলে আসতে। সুতরাং এই বিষয়গুলি দাঁড়িয়ে গেলে কিন্তু সিরিয়া যে অবস্থায় ছিল আস্তে আস্তে সিরিয়া কিন্তু আস্তে আস্তে একটা সংহতি এবং কোটার এক ধরনের স্থিতিশীলতার দিকে সিরিয়া চলে যাবে।
জি, আমাদের হাতে আর মিনিট দুয়েক সময় আছে। সৈয়দ মাহমুদুল্লাহ, এই শেষ বক্তব্যের রেশ ধরে আমি বলছি যে যদি একটা মোটামুটি সমঝোতা হয় এবং যদি শান্তির কথা আসছে আবার, তাতে সিরিয়া যদি শান্তি সংহতির দিকে যায়, একই সঙ্গে সঙ্গে যে কুর্দি জনগোষ্ঠীকে নিয়ে গন্ডগোলটা এখন শুরু হয়েছে, কুর্দি জনগোষ্ঠীও তো বহু দশক ধরে তাদের কোনো দেশ নেই, ঘর নেই, তারা একটা ভাসমান জনগোষ্ঠী, ইরাক, সিরিয়া, ইরান, তুর্কমেনিস্তান, ইভেন তুরস্কেও তাদের কিছু লোকজন বসবাস করে, তাদের কি কোনো স্থায়ী জায়গা হবে কিনা?
তুরস্কে একসময় স্বাধীনতা দাবি করেছিল, পরবর্তীতে মানে পূর্ণ স্বায়ত্তশাসন, তেমনি ভাবে তারা ইরাকে অবশ্য তাদের প্রায় একটা আধা স্বাধীন অঞ্চল আছে, আন্তর্জাতিক স্বীকৃতি তেমন একটা সেটার প্রতি নেই, তুরস্কও সেরকম একটা চেয়েছিল, করে তারা এই তিন দেশের অন্তত গুলোর ভিতরে একজন কনফেডারেশন করার তাদের একটা প্ল্যান ছিল, ফলে তাদের উপরে আক্রমণ চলছে এই যে প্রচন্ড, এবং তাদেরকে যেভাবে বলি পাঠার মতো সর্বনাশের মুখে ছেড়ে দেওয়া হয়েছে, নতুন এলাইনমেন্ট দ্বারা যাচ্ছে, কিন্তু সিরিয়ার এবং তুরস্কের কুর্দি জনগোষ্ঠীর শত বছরের যন্ত্রণা, নির্যাতন, হত্যা ইত্যাদি তারা ভুলবে না,
এবং তাদের সে আকাঙ্ক্ষা জেগে থাকবে এবং সেটা এই মুহূর্তে তারা নতুন অ্যালাইনমেন্টে গেলেও তারা তাদের স্বায়ত্ত শাসনের জন্য চেষ্টা করে যাবে, সম্ভবত একটা স্বাধীন রাষ্ট্রপুঞ্জ গঠনের তারা চেষ্টা থাকবে এবং তাদের সাথে পশ্চিমাদের সমর্থন অতীতেও ছিল থাকবে, ফলে ওই অঞ্চলকে ডিস্টেবিলাইজ করা করে রাখার এবং নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য পশ্চিমারা এদেরকে আগের মতোই ব্যবহার করতে থাকবে, ফলে সেই সিচুয়েশনটা ফ্লুইড থাকবে বলে আমার মনে হয়।
অসংখ্য ধন্যবাদ ডক্টর ভুইয়া, ডক্টর সাইদ ইফতেখার এবং সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাদের তিনজনকেই। আমাদের অনেক শ্রোতা আজকে প্রশ্ন করেছিলেন, সবার উত্তর দিতে পারলাম না, দুই তিনজনের নাম একটু বলে নেই। এমডি মোখলেসুর রহমানের কথা তো শোনালামই। আতাউল করিম লিখেছেন, শিয়া সুন্নি কুর্দি ফিলিস্তিন ইসরায়েল ইত্যাদি মতবিরোধ এই অঞ্চলের যুদ্ধ বিগ্রহ লাগার কারণ নয় কি? হ্যাঁ, এটাই আলোচনা হয়েছিল। মোহাম্মদ দারা লিখেছেন, অজয় সরকার লিখেছেন, কাজী শহীদুল ইসলাম লিখেছেন, ফিরোজ অনিক, তারপরে ওরকা মিত্র নামে অনেক শ্রোতা আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলাপন শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।